আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
মেলবোর্নে শুরু হয়েছে এবছরের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ভারতীয় ধ্রুপদী থেকে সমসাময়িক চলচ্চিত্র ছাড়াও এই উৎসবে দক্ষিণ এশিয়া বিভাগে প্রদর্শিত হচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ছবি নোনা জলের কাব্য। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত আজ আমাদের সাথে আছেন, তার কাছে শুনবো এই সিনেমাটি সম্পর্কে। রেজওয়ান শাহরিয়ার সুমিত, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
অসংখ্য ধন্যবাদ শাহান ভাই আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য।
তো প্রথমেই জানতে চাচ্ছি আপনার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি নোনা জলের কাব্য সম্পর্কে। ছবিটি দেখে আমাদের মনে হয়েছে যে এর গল্প দেশের প্রত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর সাথে একজন শহুরে আধুনিক মানুষের চিন্তার দ্বন্দ্ব। তো আমাদের শ্রোতাদের বলবেন কি, এমন একটি থিম নিয়ে কাজ করতে আপনি কেন উৎসাহিত হলেন?
ধন্যবাদ। একদম শুরুর ঘটনাটা বলি যে কিভাবে আমার এই জনপদের সাথে পরিচয়টা হলো। 2008 আমি সিডর পরবর্তী সময়ে এই অঞ্চলটিতে যাই, এটি একদম পটুয়াখালীর একদম দক্ষিণ প্রান্তের একটি অঞ্চল। তখন আমি গিয়েছিলাম একজন টুরিস্ট হিসাবে আমার ফ্রেন্ডের সাথে, কিন্তু আমি এই টুরিস্ট বাবলের বাইরে আমার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম এবং যত আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম রিজের পার্ক ধরে, আস্তে আস্তে দেখলাম যে ছোট 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 জেলেদের পল্লী। তো তখন জেলেদের সাথে আমার কথা বলা শুরু হয় এবং পাশাপাশি এটাও দেখলাম যে সিডর পরবর্তী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেগুলার যে রেমনেন্স বা রেখে যাওয়া চিহ্ন সেগুলো আমি দেখতে থাকলাম এবং তখন জেলেরা আমাকে তাদের সার্ভাইভালের কাহিনী বলা শুরু করলো। তো তখন থেকে আমার জেলেদের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হলো এবং ওদের যে মেইন ক্যারেক্টারিস্টিক যারা খুবই রেজিলিয়েন্ট সেই ব্যাপারটাও আমি চাক্ষুষ দেখলাম। তারপর আমি ফিল্ম স্কুলে ভর্তি হলাম আপনার 2012 নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, মানে আমি টিস স্কুল অফ দ্য আর্টস এ মাস্টার্স করি। তখন আমাদের স্কুলের একটা মূল ই হচ্ছে যে স্টুডেন্টদেরকে ওরা বলে যে তোমাদের প্রথম ছবিগুলা তোমাদের নিজস্ব সংস্কৃতি বা নিজস্ব যে তুমি যে দেশে সেই দেশে ওই ফিল্মটাকে সেট করার চেষ্টা করো, তাহলে ফিল্মটা গ্রাউন্ডেড হবে এবং তুমিও একটা কমফোর্ট জোনে থেকে কাজটা করতে পারবে। আমিও ভাবলাম যে বাংলাদেশের কি নিয়ে গল্পটা বানানো যায়, কোন গল্পটা আমি, বাবা মাথায় অনেক গল্প ছিল তখন। তারপর মনে হলো যে এই যে একদম প্রান্তিক যে জনগোষ্ঠী এবং ওরা যে অঞ্চলটাতে থাকে সেই অঞ্চলটা সব মিলিয়ে, মানে যে কনফ্লিক্ট গুলা ওখানে মাটি এবং পানির, বর্তমান এবং অতীত, এই যে এদের এর মধ্যে যে সংঘাত, এই ব্যাপারগুলো ওখানে একদম মানে খুবই ক্লিয়ারলি দেখা যায় গেলে জলবায়ু পরিবর্তনের কারণে জলোচ্ছ্বাস হয়, লবণাক্ততা বাড়ে। তো এই ব্যাপারগুলো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছে কিন্তু ওদের বিগ পিকচারটা জানা নেই, হ্যাঁ, যে কেন এগুলো হচ্ছে ওদের জীবন। তো তাতে যেটা দেখা যায় যে এই যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে সেখানে দেখা যায় যে বিভিন্ন ধর্মীয় কুসংস্কার দানা বাঁধে। আবার সেটার পাশাপাশি আরেকটা জিনিস আমি দেখেছি যে ওদের লাইফে অসংখ্য রং আছে, ওদের জীবনেও স্বপ্ন আছে, ওদের জীবনেও অনেক ধরনের যে কালার্স আছে, ড্রিম আছে, সেই ব্যাপারগুলো কখনো আমরা দেখি না, শুধুমাত্র ঝড়ের সময় দেখি এবং তারপর দেখা যায় যে ইন্টারন্যাশনাল মিডিয়া বের হয়ে চলে আসে। তো আমি ওরকম একটা সিনেমা বানাতে চেয়েছিলাম যেখানে আমরা ওদের অদেখা ব্যাপারগুলো আমরা সিনেমা তুলে আনবো, যে যখন স্টেবিলিটি থাকে জীবনে তখন ওদের লাইফটা কেমন, সো ঝড় চলে যাওয়ার পর এবং আরেকটা ঝড় চলে আসার আগে, সেই ব্যাপারগুলো আমি আরো আস্তে আস্তে ওদের ওখানে যাওয়া শুরু করলাম। বলা যায় যে এই যে লেখার যে প্রসেসটা সেখানে ওদেরও পার্টিসিপেশন ছিল।
তো আমরা দেখতে পাই যে ছবিটিতে পেশাদার শিল্পী ছাড়াও অনেক অপেশাদার শিল্পীরা অভিনয় করেছেন, তো এটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল?
যেটা আমরা এনশিওর করতে চেয়েছি যে ছবিটা যেন অথেন্টিক হয়। আমি যে 5 বছর সময় কাটালাম ওদের ওখানে গবেষণার কাজে, তখন আমার ওদের সাথে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয় এবং সেটা আমি শুধু সিনেমা বানাবো আমি বানিয়ে চলে আসবো তাদের সাথে যোগাযোগ থাকবে না, ওই ধরনের সম্পর্ক না, মানে খুবই গভীর একটা বন্ধুত্ব তৈরি হয়। এখনো ওদের সাথে আমার রেগুলার কথা হয়, বন্ধুত্ব বলেন বা এই নিবিড় সম্পর্কের জায়গা থেকেই বলেন যে আমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি কাজ করেছে যে আমি জিনিসটা অথেন্টিক করব। তো স্বভাবতই তাতে যেটা হয় যে আমাকে ওদেরকে নিয়ে ফিল্মটা বানাতে হয়েছে, তো ওরা ক্যামেরার পেছনেও কাজ করেছে, ক্যামেরার সামনেও কাজ করেছে। শুধুমাত্র কয়েকটা ক্যারেক্টার, আপনার ধরেন যে হয়তো 5টা বা 6টা ক্যারেক্টার আছে যেগুলো আপনার না নিলেই না, যে একজন ট্রেইনড অ্যাক্টর, হ্যাঁ, কারণ ওদের নানান কারণে নিতে হয়েছে এবং সেটার জন্য আমি এমন অ্যাক্টরদেরকে বেছে নিয়েছি যাদের বাড়ি দক্ষিণবঙ্গে অথবা দক্ষিণবঙ্গের গল্প বলার একটা অভিজ্ঞতা আছে, সেভাবে আমি ওই 5-6 জন অ্যাক্টরকে এনেছি। যেমন ফজলুর রহমান বাবু দক্ষিণবঙ্গে প্রচুর কাজ করেছেন এবং উনি সময়ও দিয়েছেন যে শুটিং এর আগে আমার আমার সাথে বসে এটা এটা নিয়ে স্ক্রিপ্টটাকে ডেভেলপ করতে প্রি প্রোডাকশনে অনেক সময় দিয়েছেন। আর নন অ্যাক্টরদের কথা যদি বলেন, যারা জেলে, জেলেরা ধরেন এই ফিল্মে 90% ক্যারেক্টার করেছে, সেই প্রসেসটা আমি বলবো যে চ্যালেঞ্জিং ছিল এই ক্ষেত্রে যে ওরা ক্যামেরা আগে দেখেনি, সো ওদের ক্যামেরা ভীতিটা একটু কাটানোর দরকার ছিল। তো সেটা আমরা চেষ্টা করেছি যে আইস ব্রেকিংটা কিভাবে করা যায়, নানান ধরনের সেশন করেছি ওদের সাথে, কিন্তু কখনোই ওদের উপর স্ক্রিপ্ট মুখস্থ করার বা স্ক্রিপ্টে যেভাবে ব্লকিং করি আমরা যে একটা সিনের ক্যারেক্টার কোথা থেকে কোথায় যাবে, এগুলা খুব স্পেসিফিক রিজিড ভাবে আমি কখনোই ওদেরকে ফলো করতে বলবো না। কারণ হচ্ছে যে ওরা অ্যাকচুয়ালি নিজেকেই প্লে করছে কিন্তু সিনেমায়। হ্যাঁ, যে ধরেন যে জাল বোনে, তাকে আমি জাল বোনার কাজে দিয়েছি, অন্য কোনো কাজে দেইনি। সো ওই দিক থেকে ওদের জন্য ওটা চ্যালেঞ্জিং ছিল না। চ্যালেঞ্জিং ছিল হচ্ছে যে ক্যামেরার সামনে ওটা পারফর্ম করতে হবে। অনেক সময় দেখা যাবে যে 3 বার 4 বার 5 বার করে আমরা টেক নেই, সো ওটা রিপিটেডলি করা, তো ওই ব্যাপারগুলো দেখা গিয়েছে যে প্রথম সপ্তাহে ওদের একটু অভ্যস্ত হতে সময় লেগেছে। কিন্তু অ্যাকচুয়ালি উনি যেভাবে জাল বুনছেন তাতে কোনো সমস্যা নাই, কারণ ওটাই ন্যাচারাল। কিন্তু দেখা গেছে যে আমাদের হয়তো ফোকাস ঠিক ছিল না, বা আমাদের হয়তো লাইটটা ঠিক ছিল না, আবার এই অ্যাঙ্গেল থেকে নিতে হবে, আবার একটু ক্লোজ আপ নিতে হবে। তো ওই ব্যাপারগুলো যে এই যে প্রসিডিওরটা অনেক অনেক লম্বা তো, এবং অনেক বোরিং আসলে সিনেমা বানানোর, কারণ হচ্ছে যে একই জিনিস আমরা বারবার করি পারফেক্ট না হওয়া পর্যন্ত। তো ওই ব্যাপারগুলো ওদের একটু প্রথম সপ্তাহে অভ্যস্ত হতে সময় লেগেছে। দেখা গিয়েছে যে শেষে আমরা যখন 2 মাস পরে প্যাক আপ করা শুরু করেছি, তখন এত সম্পর্কটা এত গভীরে চলে গিয়েছিল যে মানে সবাই, আমরা দুপক্ষই, আমরা মানে চোখের জল ফেলতে হয়েছে, কারণ মানে আমরা এতদিন থাকলাম এখানে।
ছবিতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্য, যেমন সমুদ্রে যাবার দৃশ্য, সমুদ্রের ওদের যে মাছ ধরার দৃশ্য, তারপর ঝড়, গ্রামবাসীকে সাইক্লোন সেন্টারে নেওয়া, এই দৃশ্যগুলো করতে আপনাকে কতটা বেগ পেতে হয়েছে এবং কাদের সাহায্য নিয়েছেন, বা কোনো সেফটি প্রোটোকল কি ছিল কিনা?
প্রথমে বলি হচ্ছে সমুদ্রে যাওয়ার যে সিন গুলি বা সমুদ্রে শুটিং এর সিন গুলা, প্রথমত আমাদের অপেক্ষা করতে হয়েছে যে প্রপার ওয়েদারের জন্য। ওয়েদারটা যখন হাই টাইপটা যখন পারফেক্ট হবে, তখনই আমরা ওই সিনটা নিতে পারবো, তাছাড়া না। আবার আনপ্রেডিক্টেবল হলো হবে না, কারণ সিনেমায় চেষ্টা করা হয় যে যতটুকু কন্ট্রোল এনভায়রনমেন্টে করা যায়। তো ইট ওয়াজ এ ভেরি ফাইন ব্যালেন্স। সেই ব্যালেন্সটা আমরা কিভাবে পেলাম, লোকাল যারা যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন ওখানে, একদমই তাদের উপদেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা জিনিস করেছি, এবং ওই সিনগুলো ব্লকিং করা ছিল। যদিও আমরা একদম সমুদ্রের মধ্যে ভরা জোয়ারে আমরা শুটিং করছি, কিন্তু এক্স্যাক্টলি আমরা মানে ধরেন যে অ্যানিমেশন করিনি আমরা, কিন্তু একদম একে একে সবাইকে নিয়ে বসে, জেলেদেরকে নিয়ে এবং আমাদের ক্রুদেরকে নিয়ে বসে, অ্যাক্টরদেরকে নিয়ে বসে প্রত্যেকটা জিনিস এঁকেছি কি হবে, আনফোল্ড হবে মোমেন্ট গুলা, সেগুলো সবকিছু সবাই যখন বলেছে যে হ্যাঁ আমরা সবাই বুঝেছি, তারপর আমরা টেস্ট করেছি পানিতে না, মানে গ্রাউন্ডে টেস্ট করেছি, তারপর আমরা পানিতে গিয়েছি আর কি। তো পানিতে যেটা হয়েছে যে সবাই তো জেলে, জেলেদের তো আর ওরা প্রতিদিন যায়, প্রতিদিন 2 বার করে ওরা যায় সমুদ্রে, ওই একই ওই যেভাবে দেখেছেন ওভাবেই যায় ওরা। 2 জন অ্যাক্টর ছিল নৌকায়, তো তাদের জন্য আমরা আলাদা সেফটি মেজার্স নিয়েছিলাম। আর হচ্ছে যে সাইক্লোন সেন্টারে যাওয়ার যে সিন গুলো ঝড় হচ্ছে, সেগুলো খুব খুব কঠিন ছিল, কারণ অনেক বড় ক্রাউড, ক্রাউড ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিন্তু আপনার মুভি ম্যাজিক বলি আমরা যেটাকে, কিছু VFX এর কাজ, হ্যাঁ, ছোটখাটো টুকটাক কিছু জিনিস অ্যাড করা করা, সেগুলো আমরা কিছু কিছু জায়গায় করেছি জাস্ট এনহ্যান্স করার জন্য। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন যে এই এই সিন গুলা কি অন্য কোথাও করলে, পদ্মার চরে করলে কি খরচ কম হতো না, এরকম প্রপোজাল এসেছে যে কেন তুমি অত প্রত্যন্ত অঞ্চলে যে শুটিং করবে, কারণ ঢাকা থেকে 11-12 ঘন্টা লাগে ওখানে যেতে, প্লাস কোনো কিছু নষ্ট হলে তো তুমি এটা রিপ্লেস করতে পারবে, ইত্যাদি ইত্যাদি, খরচ অনেক বেশি। কিন্তু এটা হতো না, অন্য কোথাও হতো না, একদম আমি যে একদম রিয়েল লোকেশনে গিয়েছি, রিয়েল ওয়েদারে শুটিং করেছি
সেখানে। আরেকটা ব্যাপার আছে যে জাহাজের যে সিকোয়েন্স, সে বিশাল জাহাজ, জাহাজটা আপনারা কি ওটা কি ওখানেই ছিল, না ওটা কিভাবে ম্যানেজ করেছেন?
আচ্ছা, জাহাজটাও আসলে মুভি ম্যাজিক, জাহাজটা রিয়েল, কিন্তু ওখানেও আমরা কিছুটা মুভি ম্যাজিক ইউজ করেছি, তো সেটা না হয় নাই বললাম ওটা কিভাবে ওখানে আসলো। কিন্তু জাহাজের যে ইতিহাসটা সেটা বলি, জাহাজটা আপনার একটা সাইক্লোনে সে সমুদ্র থেকে ভেসে এসেছে এবং তীরে এসে সে আটকে গিয়েছিল, তারপর সে জাহাজটাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এবং যেটা হচ্ছে যে বছরের পর বছর ওটা ওখানে থাকাতে এখন কিছুটা এনভায়রনমেন্টালি কিছু এফেক্ট ফেলা শুরু করেছে, মানে পানিতে একটু দূষণ হচ্ছে যা হয় আর কি। তো জাহাজটা আসলে একটু প্রতীকী হিসাবে আপনি দেখতে পারেন, বা আমি আমি দেখি আর কি প্রতীকী হিসাবে। তো এই দ্বীপে এসে আমরা যখন একটা জাহাজের ধ্বংসাবশেষ দেখি, আমরা দেখতে পারি যে যে আমাদের যে হিউম্যান সিভিলাইজেশনের যে পিক আমরা ধরি, এই যে এই এই সূর্য অট্টালিকা, বিশাল বড় জাহাজ, হ্যাঁ, সেটাও এক সময় কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হবে। হ্যাঁ, আবার হয়তো সেখান থেকে নতুন কিছু হবে। সেই যে এটা সাইকেলটা, সেটাই আমি এই প্রতীকী অর্থে দেখানোর চেষ্টা করেছি।
তো এবার আসছি আপনার ছবিটার ডিস্ট্রিবিউশন নিয়ে। ছবিটা বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, তো বাংলাদেশের দর্শকরা কিভাবে এটি দেখার সুযোগ পাবে?
জি, আমরা আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো গত বছর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে, তারপর আমরা সানে গেলাম, গুটেনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে, যেটা নর্ডিক কান্ট্রি গুলোর মধ্যে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, সেখানে ইংমার বার্গম্যান অ্যাওয়ার্ড এ নমিনেটেড হলাম। তো আমাদের ফেস্টিভ্যাল জার্নিটা খুবই খুবই ইন্টারেস্টিং হয়েছে, এবং আমি যেটা ফিল করা শুরু করলাম যে এখন বাংলাদেশের অডিয়েন্স কে দেখানোটা খুবই জরুরি। তো গত এপ্রিল মে মাস থেকে আমার নানান ধরনের প্রস্তুতি চলছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমি যখনই সবকিছু গুছিয়ে একটু প্রস্তুত হই যে ক্যাম্পেইন শুরু করব, তখনই দেখা যায় যে একটা লকডাউন চলে আসে। এবং আমরা তো ধরেন অনেক বড় প্রোডাকশন না, আমাদের অনেক রিসোর্স নেই, অ্যাসেট নেই। তো আমরা যদি একবার ক্যাম্পেইন করে ফেলি, তারপর যদি আবার একটা লকডাউন হয়, পুরো ওয়েস্ট হবে ওই এফোর্টটা। বাংলাদেশের যে পরিস্থিতি, আর যদি এটা ডিটেরিওরেট না করে এবং ভ্যাকসিনেশন রোল আউট প্রপারলি হয়, আমরা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ফিল্মটা রিলিজ দিতে পারবো। সেভাবেই আমি আবার প্রস্তুতি শুরু করেছি।
কোন ভবিষ্যৎ পরিকল্পনা বা পরবর্তী প্রকল্প কি আছে যা আমাদের জানাতে পারেন?
হ্যাঁ, নোনা জলের কাব্য নিয়ে আমি একটু আর একটু বলতে চাই। আমাদের যারা জেলে ভাই বোনেরা আছেন, তাদেরকে তো আমার সিনেমাটা দেখাতে হবে। আমার ফিল্ম মেকার হিসেবে আমার দায়বদ্ধতা আছে। এবং শুধু যে যে গ্রামে আমি শুট করেছি, শুধু সেই গ্রামে না, আমি মনে করি যে কোস্টাল বেল্টে এই ধরনের গ্রাম আর অনেক আছে। হ্যাঁ, আমরা একটা প্ল্যান করছি যে এই জেলে পাড়া গুলোতে এই ফিল্মটা দেখানো যায় নাকি, আমাদেরকেই ফিল্মটা নিয়ে যেতে হবে। আর আপনি যেটা আরেকটা জানতে চাইলেন যে আমার অ্যাজ এ ফিল্ম মেকার এর পরের প্রজেক্ট কি, আমি একটা সায়েন্স ফিকশন ফিল্ম ডেভেলপ করছি গত 3 বছর ধরে। ফিল্মটাতে আমরা দেখতে পাই যে ঢাকার একটা ছেলে, 25-26 বছর বয়স, ও একজন ও ভার্চুয়াল রিয়ালিটিতে গেম ডেভেলপ করে। তো দেখা যায় যে ফিল্মে ও একটা ভার্চুয়াল রিয়ালিটি এক্সপিরিয়েন্স ডেভেলপ করে, যেটা দিয়ে আপনার অ্যাপ, সেটা দিয়ে মানুষ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স নিতে পারে। এটা নিয়ে গল্প, সায়েন্স ফিকশন। তো আমি আশা করছি যে আগামী বছর এটা শুট করতে পারবো।
তো সবশেষে আমি জানতে চাচ্ছি আমাদের SBS বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান কিনা?
SBS বাংলা শ্রোতাদেরকে বলবো যে আমরা চেষ্টা করছি অস্ট্রেলিয়াতেও নোনা জলের কাব্য কমার্শিয়ালি রিলিজ দেওয়ার। সেটা হয়তো লিমিটেড কিছু থিয়েট্রিক্যাল স্ক্রিনিং করে তারপর কোন একটা প্ল্যাটফর্মে দেওয়ার। তো আশা করছি সেটা 3-4 মাসের মধ্যেই হবে। তো আপনারা সবাই হলে যে ছবিটি দেখবেন বা যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আমরা দিব, সেখানে দেখবেন, আমার মনে হয় আপনারা নতুন একটা পার্সপেক্টিভ গেইন করবেন এই ছবি দেখে।
তো ধন্যবাদ রেজওয়ান শাহরিয়ার সুমিত, আপনার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নোনা জলের কাব্য সম্পর্কে আপনার মতামত এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ শাহান ভাই, আবারও অসংখ্য ধন্যবাদ।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।